বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই ও মিথ্যা ফৌজদারি মামলা দায়েরের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
হযরত শাহজালাল বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
দিল্লিতে একটি বহুতল সরকারি অফিস ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে, অনেক দরকারি নথি পুড়ে গিয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন, আজকের আলোচ্য বিষয় সমাজ উন্নয়নে নারীর ভূমিকা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দুটি প্রাইভেট গবেষণা কেন্দ্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এবং নিক্ষেপণ কেন্দ্র আবার গড়ে তুলছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা আজ বলেছে যে গোয়েন্দা কর্মকর্তারা বিধায়কদের একটি রুদ্ধদ্বার শুনানিতে জানিয়েছেন যে দেশটির উত্তর পূর্বাঞ্চলের তংচান এলাকায় সোয়ায় স্যাটেলাইট নিক্ষেপ কেন্দ্রে এই কাজ চলেছে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ গতরাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে বলা হয়েছে যে পিয়ংইয়ং সরকার সোহায় এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার কর্মকাণ্ড বিশ্লেষণে নিবেদিত আরেকটি সংগঠন 38 নর্থের একটি ওয়েবসাইটে একই রকম মূল্যায়ন প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই পারমাণবিক ক্ষেত্রটির পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবছর 16 ফেব্রুয়ারি থেকে 2 মার্চের মধ্যে। গত বছর জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর দেশটি সোহায়তে তার স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আজ আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমা ও বন্দুক আক্রমণে অন্তত 17 জন নিহত হয়েছে, যার অধিকাংশই হচ্ছে একটি স্থানীয় নির্মাণ কোম্পানির কর্মচারী। কর্মকর্তারা বলছেন যে আত্মঘাতী বোমাবাদ সহ 5 জন জঙ্গি নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ বিমানবন্দরের কাছে খুব ভোরবেলায় এই হামলা চালায়। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে 2 জন আত্মঘাতী বোমাবাজ ওই অভিযানের শুরুতেই নিজেদের গায়ে বিস্ফোরণ ঘটায় এবং সেই সময় অন্যান্যরা ওই প্রাইভেট কোম্পানির দপ্তরে ঝড়ের বেগে ঢুকে এই তাণ্ডব ঘটায়। খোগিয়ানি বলছেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা আক্রমণকারীদের প্রতিহত করার চেষ্টা করে এবং এই অবরোধের পরিসমাপ্তি ঘটাতে তাদের হত্যা করে। 9 ঘন্টা ধরে অবরোধ চলে। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা বলছেন আমেরিকান সৈন্যরাও আফগানদের সহযোগিতা করে। খোগিয়ানি আরও বলেন যে ওই জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন আফগান কোম্পানির 16 জন কর্মচারী এবং 1 জন নিরাপত্তা কর্মকর্তা। ওই প্রদেশে এই সহিংসতার দায় তাৎক্ষণিকভাবে কেউই স্বীকার করেনি। সেখানে আইএস জঙ্গি এবং তালিবান বিদ্রোহীরা প্রায় নিয়মিতভাবেই আফগান সেনাবাহিনী এবং অসামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে আসছে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অথচ গত 24 ফেব্রুয়ারি খেলনা পিস্তল নিয়ে বিমান ছিনতাই চেষ্টার পর থেকে বিমানবন্দরে এক ধরনের রেড অ্যালার্টও জারি রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার নব এয়ারের একটি ফ্লাইটে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চট্টগ্রাম যাচ্ছিলেন। তার ল্যাপটপ ব্যাগে একটি লাইসেন্স করা পিস্তল ছিল। স্ক্যানিং মেশিন থেকে ব্যাগটি আসার পর কাঞ্চন নিজেই কর্তৃপক্ষকে জানান তার ব্যাগে ভুলবশত পিস্তলটি রয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। আসলে কি ঘটেছিল জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন,
তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমার ব্যাগটা দেন, আমি এটা ভিতরে আনতেছে, আমি এটা জমা দিয়ে আসবো। তখন আমি ওটা নিয়ে গিয়ে জমা দিলাম। সিকিউরিটি আসলো, সিকিউরিটির সাথে জমা দিতে হয়। সিকিউরিটির কাছে জমা দেওয়ার সময় তখন আমি বললাম যে আমার ব্যাগটা স্ক্যানিং হয়ে আসলো, আমার এটা ভিতরে আর্মস হয়ে গেল, এটা মানে আমাকে নোট করলাম। এটা
এই ঘটনার দুঃখ প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি, বরখাস্ত করা হয়েছে দায়িত্বরত একজন কর্মীকে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের পর পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই ও মিথ্যে ফৌজদারি মামলা দায়েরের বিষয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক প্রতিবেদনে এমন দাবি জানিয়ে বলেছে, বাংলাদেশ থেকে বিশ্বের যে সকল গার্মেন্টস ব্র্যান্ড পোশাক কিনে থাকে তাদেরও এ সকল অভিযোগের তদন্ত করা ছাড়াও শ্রমিকদের বিরুদ্ধে সকল ধরনের ভীতি প্রদর্শন বন্ধ করতে বলা উচিত। HRW ট্রেড ইউনিয়ন নেতাদের বরাত দিয়ে বলেছে, এবছর মধ্য জানুয়ারিতে বিক্ষোভের পর কাজ থেকে খেয়াল খুশি মতো কমপক্ষে 7,500 শ্রমিককে বরখাস্ত করা হয়েছে এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ সকল অভিযোগ দৃশ্যত ব্যাপক এবং অস্পষ্ট বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 551 জনের নাম উল্লেখ করে এবং 3,000 অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কমপক্ষে 29টি ফৌজদারি মামলা করা হয়েছে। তবে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন BJMEA বলেছে, ছাঁটাইকৃত শ্রমিকের সংখ্যা 4,000-এর বেশি নয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির বাবরি মসজিদ মামলার সমাধান একমাত্র মধ্যস্থতার পথেই হতে পারে। আর কিভাবে মধ্যস্থতা হবে তা সব পক্ষের পরামর্শ নিয়েই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ সংশ্লিষ্ট মামলা শুনানি চলাকালীন বিচারপতি শরদ অরবিন্দ বোবরে বলেন, নতুন করে ইতিহাস জানানোর প্রয়োজন নেই, আমরা তা জানি। বিচারপতি AS বোবরে আরও বলেন, কে আবিষ্কার করেছে, বাবর কী করেছেন, সে সময় রাজা কে ছিল, সেখানে মন্দির না মসজিদ ছিল, তার ইতিহাস আমরা পাল্টাতে পারি না। তবে হিন্দু মহাসভার তরফে মধ্যস্থতার বিপক্ষে সওয়াল করা হয়। রামলালার তরফে সুপ্রিম কোর্টের এই পরামর্শের বিরোধিতা জানিয়ে কৌঁসুলি CS বৈদ্যনাথন বলেন, হিন্দুদের বিশ্বাস নিয়ে প্রশ্ন, এ বিষয়ে কেউ আপোষ করতে রাজি নন, প্রয়োজন হলে আমরা অর্থ জোগাড় করে অন্যতর মসজিদ বানিয়ে দিতে রাজি। তখন জবাবে বিচারপতি CS বোবরে বলেন, আপনারা আগেই ধরে নিচ্ছেন কেন, মধ্যস্থতা মানেই কিছু হারাতে হবে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, কোনো এক ব্যক্তি এই মধ্যস্থতা করবেন না, সুপ্রিম কোর্টের নজরদারিতে মধ্যস্থতার জন্য তৈরি হবে একটি প্যানেল, যতদিন না সমাধান সূত্র বেরোচ্ছে ওই প্যানেলে চলবে অযোধ্যা মামলার বিচার কার্য। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন যে দিল্লিতে একটি বহুতল সরকারি অফিস ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে আর অনেক দরকারি নথিপত্র পুড়ে গেছে।
দিল্লির লোদি রোডে CDO কমপ্লেক্সের 11-তলা উঁচু অন্তদয় ভবনে আজ সকাল 8:30 নাগাদ আগুন লাগে। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে 6-7 তলায়। ওই বাড়িতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস আছে বলে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী CISF সেখানে পাহারা দেয়। দমকলকর্মীরা ওই বাহিনীর একজন অফিসারকে সংজ্ঞাহীন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ফুসফুসে প্রচুর ধোঁয়া ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়। দমকলের 25টি ইঞ্জিন ও বহু কর্মী ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে অনেক দরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, শর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা ইসলাম ভীতি এবং ইহুদি বিরোধীদের সমালোচনা করার পরিকল্পনা করছেন। তারা নতুন একজন ডেমোক্রেটিক বিধায়ক, যিনি একজন সোমালি আমেরিকান মুসলিম এবং যিনি ইসরায়েলের সমালোচনা করেছেন, তাকে ভর্ৎসনা করেন। অনেকেই তাঁর সমালোচনাকে আপত্তিকর মনে করছেন। ওই প্রস্তাব, যাতে ওই কংগ্রেস সদস্যা ইলহান ওমরের নাম উল্লেখ করা হয়নি, সেটি বৃহস্পতিবার উত্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। ইলহান ওমর হচ্ছেন দুজন মুসলিম নারীর একজন, যারা গত নভেম্বরে 435 সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন এবং জানুয়ারির গোড়ার দিকে দায়িত্ব গ্রহণ করেন। তবে এই বিবৃতির লক্ষ্য হচ্ছেন মিনেসোটা রাজ্য থেকে নির্বাচিত 37 বছর বয়সী এই বিধায়ক। ইলহান ওমর তাঁর সতীর্থ ডেমোক্রেটদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন যখন তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সম্পর্কে প্রশ্ন তোলেন। তবে যুক্তরাষ্ট্র এই সমর্থন করে আসছে 1948 সাল থেকেই, যখন ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়, এবং বিষয়টির প্রতি রিপাবলিকান ও ডেমোক্রেটিক সদস্যরা সমর্থন জুগিয়ে এসছেন। কয়েকজন ব্যতিক্রম ছাড়া অধিকাংশ বিধায়কই মনে করছেন যে তার মন্তব্য ছিল ইহুদি বিরোধী এবং তারা যুক্তরাষ্ট্রের স্বাভাবিক রাজনৈতিক বিতর্কের চেয়েও বেশি করে এর নিন্দে করছেন। ইরান যে বিচার বিভাগের প্রধান হিসেবে একজন রক্ষণশীল ধর্মীয় নেতাকে নিয়োগ দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং অধিকার বিষয়ক সক্রিয়বাদীরা তার সমালোচনা করছেন। অভিযোগ হচ্ছে যে 1980 দশকে ভিন্ন মতাবলম্বীদের পাইকারি হারে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তিনি দায়ী। ইরানের আইন বিভাগের একজন মুখপাত্র রোববার এটা নিশ্চিত করেছেন যে বর্তমান প্রধান সাদেক আমলি লারিজানির স্থলাভিষিক্ত হচ্ছেন ইব্রাহিম রাইসি, যিনি শুক্রবার এই দায়িত্ব নিচ্ছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় সমাজ উন্নয়নে নারীর ভূমিকা। অনুষ্ঠানে অংশ নিতে আপনারা অধিবেশন চলাকালে যে কোনো জায়গা থেকে সরাসরি 202-619-3062 নম্বরে ফোন করতে পারেন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য লিখতে পারেন। এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। আপনারা একটু আগেই শুনলেন আজকের আলোচ্য বিষয় সমাজ উন্নয়নে নারীর ভূমিকা। আজকের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী শিপা হাফিজা। শিপা হাফিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিজের বিভাগীয় প্রধান এবং ভারতে মুসলিম নারীদের অধিকার সংক্রান্ত সংগঠনের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
অনেক ধন্যবাদ, নমস্কার।
তো আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন, যোগ দিচ্ছেন মানবাধিকার কর্মী এবং লেখক ডক্টর পার্থ ব্যানার্জি। পার্থ ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর ঢাকা থেকে যোগ দিচ্ছেন পোশাক শিল্পের সঙ্গে জড়িত এবং মানবাধিকার ও শ্রমিক অধিকার কর্মী নাজমা আক্তার। নাজমা আক্তার এই মুহূর্তে আমরা তাকে ধরতে পারিনি, তবে উনি আমাদের সঙ্গে যোগ দেবেন। আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আপনারা তো আছেনই, আপনাদেরও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর আপনারা জানেন বিশ্বের বর্তমান জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বর্তমান বিশ্বে এখন নারী। একবিংশ শতাব্দীর নারীরা এগিয়ে এসেছেন সমাজ উন্নয়নের নানা ক্ষেত্রে। সামাজিক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ঘরে বাইরে পুরুষের সঙ্গে সমান তালে তারা কাজ করছেন। কৃষি থেকে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, সব জায়গায় তারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন। তবে শ্রমবাজারে নারীর সংশ্লিষ্টতা কিন্তু এখনও তুলনামূলকভাবে পুরুষের চেয়ে অনেক কম। গৃহস্থলী কাজ থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি এবং নির্বাহী পদে দায়িত্বের পাশাপাশি দেখা যাচ্ছে যে বেতনের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং পদের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এই যে সামাজিক উন্নয়নে নারীর অগ্রগতি এবং বাধা বিপত্তিগুলি কী, সেগুলোই আজকে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরব এবং আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে শুনব। তো আমরা অনুষ্ঠানের মূল আয়োজনে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি শিপা হাফিজা, আপনার কাছে জানতে চাই বাংলাদেশ নারী উন্নয়নের ক্ষেত্রে অভূত অগ্রগতি অর্জন করেছে। আমরা দেখতে পাই যে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য যে দরজা খুলে দেওয়া হয়েছে সেটা আমরা সবাই জানি। এছাড়াও ব্র্যাক রয়েছে, ব্র্যাকের মাধ্যমেও অনেক নারী উন্নয়ন কাজ হয়েছে। তাছাড়াও দেশব্যাপী গ্রামীণ যেরকম গার্মেন্ট শিল্পে নারীদের সংশ্লিষ্টতা একটা বিশাল অঙ্ক বৈদেশিক মুদ্রা দেশে আসছে। তো আরও বিস্তারিতভাবে আপনি যদি নারীর উন্নয়ন, নারীর অগ্রগতি তুলে ধরেন।
বাংলাদেশে যে কয়টা সেক্টর
কাজ করছে ভালো। প্রতিটি সেক্টরে নারী একটা বিশেষ ভূমিকা রাখছেন, শুধু বিশেষ না, এটা তো যেমন মনে করেন কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে নারীর অবদান অনেক বেশি উল্লেখযোগ্য এবং এই যুগ যুগান্তরে নারীর অবদান কিন্তু বেড়ে চলেছে। বাংলাদেশ কৃষিতে যে যুগান্তকারী সাফল্য নিয়ে এসছে তার পেছনে এই নারীর অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। তাছাড়া আপনি যেমন বললেন আমাদের রেডিমেড গার্মেন্ট, নারী ছাড়া, নারী কর্মীদের ছাড়া রেডিমেড গার্মেন্টস আসলে কোনোভাবেই চলতেই পারবে না এখন পর্যন্ত যে অবস্থানে আছে তারা। গৃহকর্ম, মানে এটা যদিও আনফর্চুনেট কিন্তু এদেশে এখনো গৃহকর্মের জন্য একটা বিরাট সংখ্যক কর্মী কাজ করেন, সেখানেও কিন্তু নারীর আধিপত্য। তারপরে মনে করছেন প্রাইমারি শিক্ষক যারা, সেখানেও নারীরা কিন্তু কাজ করছেন। এছাড়াও ছোট কুটির শিল্প এবং যেটা আপনি একটু আগেই বলেছেন মাইক্রোফিন্যান্স, এই প্রতিটি কাজে নারীরা তাদের অবদান তাদের নিজ নিজ ক্ষেত্রে সব সময় রেখে যাচ্ছেন। আমরা যে মানবাধিকার কর্মী বলি তারাও কিন্তু আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন নারীরা কখনো ইন্ডিভিজুয়ালি কখনো কালেকটিভলি তারা কিন্তু মানুষের অধিকার রক্ষায়, বিশেষ করে নারীর অধিকার এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করার ক্ষেত্রে তারাও কিন্তু অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। কাজেই শুধুমাত্র যদি আমি ইকোনমিক টার্মে নারী কি কন্ট্রিবিউট করছেন এটা নাও বলি, সোশ্যাল যে কাজগুলো নারীরা করেন সেগুলোতেও নারীরাই এখন পর্যন্ত যে মূল্যবোধ ধরে রাখার চেষ্টা নারীরাই বেশি করছেন, কিন্তু আবার তারা এই জন্য অনেক সময়ই তিরস্কৃত হচ্ছেন যে আইদার নারীরা বাঙালিপনা ধরে রাখছেন না ওর তারা বাঙালিপনার বাইরে চলে যাচ্ছে, এই তিরস্কার কিন্তু পাচ্ছেন। কিন্তু নারীকে তার কাজের জন্য, নারীকে যুগের তাড়নায় বিশেষ প্রয়োজনের কারণে অনেক বেশি সামনে এগিয়ে আসতে হয়েছে। বাংলাদেশে যে গণজাগরণ গুলো যখন হয়েছে, যখন যেভাবে হয় সেটা রাস্তায় প্রতীকী ধর্মঘটের মাধ্যমে, রাস্তায় আন্দোলনের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, যেখানে আপনি দেখেন সব জায়গায় কিন্তু নারীরা, আর এখন বিশেষ করে আমাদের তরুণ নারীরা অনেক বেশি অবদান রাখছেন, অনেক সাহসী অবদান রাখছেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের যে জেন্ডার গ্যাপ ইন্ডিকেটরে নারীরা মানে ভালো করছেন একটা কারণ হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনেও কিন্তু নারীদের এখন বিচরণ, যদি সেটা ইউনিভার্সিটি ভিসি প্রো ভিসি পুলিশের হাইয়েস্ট লেভেলে, ইভেন নিরাপত্তা বাহিনী বিভিন্ন লেভেলেও নারীরা অনেক বেশি অবদান রাখছেন। আর তাছাড়া মানে এটা আগে থেকে যেটা হয়ে এসেছিল শিক্ষা স্বাস্থ্য শিল্পক্ষেত্রে নারীর অবদান সবসময় বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে।
এবং কেবলমাত্র এইসব ক্ষেত্রে না, রাজনীতিতেও নারীরা এগিয়ে আছেন তার দৃষ্টান্ত বাংলাদেশ।
আমাদের এই মুহূর্তে আমাদের আমরা বিগত কয়েক বছর ধরে এই ব্যাপারে খুবই আমরা গর্বিত একটা
এবং স্পিকার
জায়গা পেয়েছিলাম। এই বছর আমরা একটু দেখেছি নারীর এখন পর্যন্ত বিচরণ কম, কারণ নারীরা যারা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন সেখানেও দেখেছি আমরা সংখ্যা অনেক কম, এবং বিভিন্ন পদে মন্ত্রণালয়ের দায়িত্বে নারীর সংখ্যা কিন্তু এখনো কম, যদিও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন কিন্তু আমরা মনে করি
শীর্ষ পর্যায়ে আছেন,
নারীর ক্ষমতা আছে নারীকে সেই অধিকার দেওয়ার।
ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা যাচ্ছি সৈয়দ তানভীর নাসরিন আপনার কাছে, যে রাজনীতিতে নারীরা থাকা সত্ত্বেও আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আরও অনেকেই পররাষ্ট্রমন্ত্রী আছেন নারী, এ থাকা সত্ত্বেও নারীর মূল্যায়ন কিভাবে করা হচ্ছে?
দেখুন, এই যে আমাদের দেশে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং আমাদের দেশের বিদেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী মহিলা, সেটার মধ্য দিয়ে এই যে সর্বোচ্চ স্তরে নারীরা থাকায় এক ধরনের আমাদের মনের মধ্যে এবং সাধারণভাবে সমাজে যে একটা গ্লাস সিলিং এর ধারণা ছিল যে একটা পর্যায় পর্যন্ত মেয়েরা অগ্রসর হতে পারে তারপরে নয়, মানে সেক্রেটারি একজন পুরুষই হবেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহিলারা এ পর্যন্ত, সেই ভাবনাগুলো কিন্তু ক্রমে ভেঙে যাচ্ছে। এবং মেয়েরা যখন যত যত বেশি অ্যাচিভ করছেন, সেগুলো কিন্তু সামাজিক দৃষ্টান্ত হিসেবে সেটা সমাজে একটা খুব ইতিবাচক প্রভাব ফেলছে বলে আমার মনে হয়, এবং আমরা চারপাশে সেটাই দেখতে পাচ্ছি। রাজনীতিতে মেয়েরা এরকম ক্ষমতায়িত জায়গায় থাকার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আরো অন্যান্য জায়গাতেও শিক্ষা, অর্থনীতি, উৎপাদন, আমাদের যে ব্যাংকিং এর সর্বোচ্চ জায়গাগুলোতেও আমরা মহিলাদের দেখতে পাচ্ছি, সামরিক ক্ষেত্রে তার একটা খুব ইতিবাচক প্রভাব আমাদের সাধারণভাবে সমাজে পড়ছে। ডিমনস্ট্রেশন ইফেক্ট একটা কিন্তু তার খুব ইতিবাচক প্রভাব পড়ছে সমাজে, এবং খুব ধীরে ধীরে হলেও সেটা চোখে হয়তো খুব দৃশ্যমান নয়, কিন্তু অন্য মেয়েদের সামনে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে। এবং যে সাধারণ পুরুষতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে এই উপমহাদেশে বা সাধারণভাবে বিশ্বজুড়েই আমরা যে পুরুষতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থাকি, সেটার মধ্যে থেকে কিন্তু নারী পুরুষ সকলকেই বেরিয়ে আসবার একটা প্রবণতা কিন্তু ক্রমে ক্রমে লক্ষ্য করা যাচ্ছে। সেটা খুব ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে, এটা খুব আশার কথা।
সার্বিকভাবে এই বিষয়টি নিয়ে আমি যেতে চাচ্ছি ডক্টর পার্থ ব্যানার্জি আপনার কাছে। আপনি পশ্চিমা দেশে বহুকাল রয়েছেন, পশ্চিমা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে নারীর অবস্থান আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আসলে নারীদের সম্পর্কে কথা বলার জন্য আমি কতটা নিজেকে কোয়ালিফাইড মনে করি সেটাই বুঝতে পারছি না, কারণ একজন পুরুষ হিসেবে আমি যে কথাগুলো বলবো সেগুলো কি
সেটা কিন্তু আরো বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত আমার মনে হয়। অনেক সময় প্রায়শই বলা হয় যে নারীরা নারীদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল অথবা পুরুষেরা পুরুষদের প্রতি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু কিছুই বিচার বিবেচনা করছি না। আরেকটি অন্য পার্সপেক্টিভ থেকে আপনার মতামত জানতে চাচ্ছি, সেটাই আপনি বলুন।
হ্যাঁ, আমার দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে এবং এখানকার রাজনীতির সঙ্গে, মানবাধিকার আন্দোলনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে রাস্তায় নেমে কাজ করার অভিজ্ঞতার ফলে আমার যেটা ধারণা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে, আমি কারুকে অসম্মান করতে চাই না, সেটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমরা আসলে খুব মানে একটা লফটি কথাবার্তা বলতে পছন্দ করি অনেকেই, মানে আমি এটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তার কারণ হলো যে আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের ভারতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, তো আমরা তখনও এই ধরনের কথা বলতাম যে হ্যাঁ, এখন একজন মহিলা ভারতের মতন একটা দেশে প্রধানমন্ত্রী হয়েছেন, ফলে এখন নারীর মর্যাদা অনেক বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা আসলে সেরকম কিছু দেখিনি। তারপরে এখনো ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হলো, বা এই যে প্রতিরক্ষা মন্ত্রী সুষমা স্বরাজ, বা এই ধরনের আমাদের দেশের স্পিকার ভারতে এখন একজন মহিলা, এর ফলে কিন্তু আসলে সমাজের উপরের স্তরে হয়তো কিছুটা পরিবর্তন এসে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের বিশাল যাকে আমরা 99% বলে থাকি তাদের মধ্যে আসলে কোনো রকম সামাজিক কোনো পরিবর্তন আমি মৌলিক স্তরে দেখি না। তার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে সমস্ত ক্ষমতা পুরুষের হাতে এখনো পর্যন্ত, এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত ক্ষমতা পুরুষের হাতে।
এটা কি আপনি ভারতের প্রেক্ষাপটে বলছেন নাকি সারা বিশ্বের প্রেক্ষাপটে বলছেন?
সারা বিশ্বের প্রেক্ষাপটে বলছি, কিন্তু বিশেষ করে যেসব দেশগুলোতে মানে ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা এই ক্ষেত্রে সবচাইতে খারাপ, এবং গরিব দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা সবচাইতে খারাপ। যে সমস্ত দেশগুলো মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি উন্নতি করেছে, সমানাধিকার অর্জন করেছে, সেই দেশগুলো হচ্ছে ধরুন আপনার যে দেশগুলোতে অর্থনৈতিক বৈষম্য ধনী এবং দরিদ্রের মধ্যে সবচাইতে কম, যেমন ধরুন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, তারপরে পশ্চিম ইউরোপের বেলজিয়াম ইত্যাদি, এই সমস্ত কতগুলো দেশে, এমনকি ফ্রান্স, জার্মানি এসব দেশেও, নিউজিল্যান্ড ওদিকে নারীদের অবস্থা অনেক বেশি ভালো। তার কারণ হচ্ছে প্রধানত যেটা, সেটা হলো তারা সামাজিক এবং অর্থনৈতিক স্তরে যে বিভাজনটা, ডিসক্রিমিনেশনটা, সেটা অনেক বেশি কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা সেটা করতে পারেনি এবং ধনী দেশগুলোর মধ্যে আমেরিকা সেটা মোটেই করতে পারেনি। তার ফলে এইসব দেশগুলোতে যদিও লোকে শুনলে হয়তো ভাববে যে না আমেরিকার অবস্থা তো অনেক ভালো, হ্যাঁ অবশ্যই আমাদের দেশের তুলনায় সামাজিক অর্থনৈতিক স্তরে আমেরিকার অবস্থা অনেক ভালো, কিন্তু এই ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ আর গরিব দেশগুলোর মধ্যে আমাদের দেশের অবস্থা সবচাইতে খারাপ। এখনো আমাদের দেশে আপনি যদি কাগজ খোলেন বা যে কোনো একটা হিউম্যান রাইটস এর যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে বধু হত্যা, বধু নির্যাতন, অ্যাসিড থ্রোয়িং, মানে পণ প্রথা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা। ক্রমশ সেই সংখ্যাগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে আর বিশেষ করে যেসব জায়গায় আমরা এগুলো আগে অত বেশি দেখিনি, যেমন ধরুন পশ্চিমবঙ্গের মতন একটা জায়গাতে, সেখানেও এই ধরনের সমস্যা এখন এই নতুন ধর্মান্ধ রাজনীতির ফলে আরো অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং হ্যাঁ নিশ্চয়ই আমি যেটুকু উন্নতি হয়েছে সেটাকে অবশ্যই খুব একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখব, কিন্তু ঘরে 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 যদি আপনি দেখেন যে মেয়েরা যেভাবে তারা জীবন নির্বাহ করছে একেবারে তাদের কোনোরকম স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই, সামাজিক স্বাধীনতা নেই, সেগুলোর কথা ভাবলে মনে হয় যে আমরা আসলে কিছু তেমন এগোতে পারিনি।
অনেক ধন্যবাদ। আমাদের টেলিফোনের অপর প্রান্তে একজন কলার আছেন, ভার্জিনিয়া থেকে ফোন করছেন মোহাম্মদ জামিল। হ্যালো।
জি আমি, আমার নাম জামিল, আমি ভার্জিনিয়া থেকেই বলছি। আমি এতক্ষণ পর্যন্ত তিনজন প্যানেলিস্টের কথাগুলি শুনলাম, ভালোই লাগলো। প্রথম যিনি বললেন যে বাংলাদেশের অনেক অনেক ক্ষেত্রেই নারীদের বিচরণ এবং অনেক ক্ষেত্রেই তারা অনেক উন্নতি করেছে করছে, নিশ্চয়ই কথাটা শুনতে ভালো লাগে, যেটা গার্মেন্টস ফ্যাক্টরিতেই হোক আর রাজনীতির ক্ষেত্রেই হোক কিংবা আইটি সেক্টরের ক্ষেত্রেই হোক, হ্যাঁ তারা এগিয়ে আসছে বেশিরভাগ ক্ষেত্রে, শহরের মেয়েরা, শিক্ষিত মেয়েরা। কিন্তু গ্রামের মেয়েরা যেভাবে এগিয়ে আসছে সেটা খুবই ধীর, কোনো সন্দেহ নেই, তাতে অনেক পিছিয়ে আছে। আপনাদেরকে সেদিকেও লক্ষ্য দিতে হবে, সেটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে। এখন কথা হচ্ছে এই বাংলাদেশ ভারত যেটাই হোক আমাদের আরো অনেক এগিয়ে যেতে হবে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। তা আমি সেই ব্যাপারেই বলছি, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যদি আমরা দেখি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং উই হ্যাভ আ লং ওয়ে টু গো। এটা নিশ্চয়ই প্রমাণিত, এটা সত্য যে সমাজে নারীদের অর্থবহ ভূমিকা রাখতে হলে আমার হিসেবে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন। আর এই নারীর ক্ষমতায়নের পূর্ব শর্তগুলির মধ্যে হচ্ছে নারীর শিক্ষা এবং তার স্বাবলম্বী হওয়া। এটা মোটামুটি নিশ্চিত, আমরা সবাই জানি যে নারীরা যদি শিক্ষিত হয় এবং স্বাবলম্বী হয় তাহলে তাদের পক্ষে সমাজে ভূমিকা রাখা অনেক সহজ হয়। কিন্তু দেখা যায় যে শহরই হোক কিংবা গ্রামই হোক সেখানেই তাদের সবচেয়ে বড় বাধা। এই বাধাগুলি কখনো পারিবারিক, কখনো সামাজিক বাধা, কখনো বা ধর্মীয় অনুশাসনের বাধা। এখন আজকের এই বিজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই বাধাগুলি থেকে বেরিয়ে আসার ব্যাপারে নারীদেরকে সচেতন করার জন্য এবং যারা বাধাগুলি ক্রিয়েট করছে, সৃষ্টি করছে, তাদেরকে বোঝানোর জন্য এই নতুন শতাব্দীর, নতুন শতাব্দীতে নতুন কোনো উপায় কি আপনাদের চিন্তাভাবনায় আছে? আমি প্রশ্নটা আরেকবার করছি এই জন্য যে একটু অন্যরকম প্রশ্নটা, যে নারীদেরকে সচেতন করার ব্যাপারে, সচেতন তাদের মুক্তির ব্যাপারে, তাদের বেরিয়ে আসার ব্যাপারে সচেতন করার জন্য যে বাধাগুলি ক্রিয়েট করছে, যারা বাধাগুলি ক্রিয়েট করছে তাদেরকে বোঝানোর জন্য এবং নারীদেরকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন করার জন্য আপনাদের এই সময়।
মোহাম্মদ জামিল অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা শুনেছেন আপনার মন্তব্য এবং প্রশ্ন। তো আমি প্রথমেই চলে যাচ্ছি শিপা হাফিজা আপনার কাছে, আপনার মন্তব্য শুনে নিতে চাই।
ধন্যবাদ প্রশ্নের জন্য, ধন্যবাদ। আমি এতক্ষণ যেটা বলেছিলাম নারীদের অবদান কোথায় কোথায় আছে এবং বিভিন্ন আলাপে বোঝা গেল নারীরা যেখানে ছিলেন আগের 20 বছর আগে অনেক এগিয়ে এসেছেন, যে আলোচনাগুলো, যে ইস্যুগুলো তারা তুলছেন যেটা আগে কখনো তোলেন নাই, যে সেক্টরে কখনো আসেন নাই সেই চ্যালেঞ্জ গুলো দিচ্ছেন। এখন প্রশ্ন যদি হয় এই প্রতিবন্ধকতা কিভাবে, নারী আরো অনেক কিছু করার ছিল হয়নি, ভায়োলেন্স বেশি হচ্ছে, এইসব কারণের জন্য আসলে পুরুষকে যারা মূলত এই বিষয়গুলো কন্ট্রোল করে তাদেরকে এগিয়ে আসতে হবে, যে জায়গায় এখনো প্রচুর ব্যস্ত। আমার প্রশ্ন করতে যিনি জামিল বলছিলেন যে নারীকে শিক্ষা এগিয়ে নিতে হবে, নারী শিক্ষা বাড়াতে হবে, আমি দেখেছি বাংলাদেশের নারীরা মেয়েরা এখন শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু জেন্ডার প্যারিটি অ্যাচিভ করেছি, এই জন্যই মায়েরা মেয়েরা জানে এবং বাবারাও জানেন যে মেয়েদের শিক্ষা অত্যন্ত জরুরি। তবে যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, শিক্ষা ব্যবস্থা তো একদমই সেই সনাতন শিক্ষা ব্যবস্থা, মিস্টার আলী ইজ গোয়িং টু অফিস এন্ড মিসেস আলী ইজ কুকিং। কাজেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, যে শিক্ষা আমাকে শেখাবে নারীর গায়ে হাত তোলা মারাত্মক ভাবে অন্যায়, যে শিক্ষা আমাকে শিখাবে একটা মেয়েকে ছোট বয়সে বিয়ে দেওয়া কতটুকুন ক্ষতিকর বিষয়, নারীর অধিকার সম্পর্কে শিখাবে, আর নারী যখন রাস্তায় চলে তাকে শিস দেয়া কিংবা তার গায়ে হাত দেয়া, তাকে রেপ করাটা অত্যন্ত ঘৃণ্য এবং একটি ক্রিমিনাল কেস।
এই যে নারীদের সচেতনতা করাটা, শুধু নারীদের সচেতনতা
পুরুষ নারী উভয়ের জন্য হতেই হবে। পুরুষরা যদি শিক্ষিত না হন, মন মানসিকতা না বদলায়, তাহলে এই আমরা এই শতাব্দীতে এসে নারীকে যেভাবে দেখতে চাচ্ছি আর নারী যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা কন্টিনিউয়াসলি পিছু ধরে টানছেন, কিন্তু সেই যারা এই ব্যাপারে শিক্ষিত নন অধিকাংশ পুরুষ অনেক নারীও তার সাথে আছেন। কাজেই নারী শিক্ষা নারীর ক্ষমতায়ন কখনো একা হবে না, যারা যারা এটাতে প্রতিবন্ধকতা তৈরি করছেন তাদেরকেই সুশিক্ষিত হতে হবে, তাদেরকে বিচার ব্যবস্থাগুলো পরিবর্তন করতে হবে। বাংলাদেশে একটা অন্যায় ঘটে গেলে আইন কানুন অনেক আছে কিন্তু বিচারের গতি অত্যন্ত স্লোত, এবং সেখানেও যারা এই পুরো প্রসেসে থানা থেকে শুরু করে জাজটা পর্যন্ত যে প্রসেসে আছেন তাদের মন মানসিকতা এখনো নারীকে তারা দেখেন অবলা হিসেবে, নারীকে তারা ভাবতেই পারেন না নারী রাস্তায় একা চলবে, আর চলবে বলে যদি কোনো নারীর উপরে কোনো অত্যাচার হয় সেই অত্যাচারকে তারা অত্যাচার হিসেবে মেনে নিতে চান না। আমাদের অনেক মডেল থানা অনেক কিছু তৈরি হয়েছে কিন্তু একটা রেপ ভিকটিম রেপ সার্ভাইভার যখন ওই থানাতে গিয়ে কমপ্লেন করে এই থানার কখনো মেয়েটার অভিযোগটা নিতে চায় না। কাজেই নারীর অগ্রগতির পক্ষে যারা বাধাগ্রস্ত সিস্টেম আপনার এক একটা ইনস্টিটিউশন এইগুলো যদি পরিবর্তিত না হয়, এইগুলোর মন মানসিকতা যদি উদার ভিত্তিক না হয় তাহলে নারীর অগ্রগতি এর বেশি আসলে হতে পারবে না। অনেক দেশের উদাহরণ দিয়েছেন, অর্থনৈতিক কারণ যেমন তার চেয়েও আরো বড় কারণ সামাজিকভাবে শিক্ষিত শিক্ষাটার জন্য মানুষ কিন্তু তার আচরণ বদলায়, যেটা বাংলাদেশে এখনো আমরা খুব ভালোভাবে করে উঠতে পারি নাই।
অনেক ধন্যবাদ, চমৎকার একটি কথা বলেছেন যে শুধুমাত্র নারীকে সচেতন হলে চলবে না, সেই সঙ্গে পুরুষকেও সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, মন মানসিকতার দিক থেকে উদার হতে হবে। অনেক ধন্যবাদ। তো আমরা কয়েকটি মন্তব্য, শুধু কয়েকটি বলবো না, অনেকগুলো মন্তব্য এসছে আমাদের ফেসবুকে। তো শঙ্কর হালদার লিখেছেন, বিশ্বের যে দেশে নারীরা বেশি শিক্ষিত সেই দেশে বেশি উন্নয়ন হয়েছে, সত্যি কথা, সেটা আপনারা ভালোভাবেই জানেন। মাসুম বিল্লাহ ফোন করতে বলেছেন, এবং আরও লিখেছেন আশরাফ মির্জা লিখেছেন, সমাজ উন্নয়নের নারীর ভূমিকার সুফল ও কুফল দুটোই আছে। হ্যাঁ, আমরা সে বিষয়েও কথা বলবো। আব্দুল হাদি লিখেছেন, ধন্যবাদ, আমি মালদ্বীপ থেকে দেখছি, আপনি কোনো মন্তব্য করেননি। সাইদুর রহমান লিখেছেন, ভারতের নারীদের চেয়ে বাংলাদেশের নারীরা অনেক ক্ষমতাবান, দুদেশের নারীর ক্ষমতা সমন্বয় করা হোক। তারপর লিখেছেন অরুণ ঘোষ, লিখেছেন নারীরা এত এগিয়ে গেছে স্বামীকে মনে করে আসামি, সর্বনাশ। তো আমি সৈয়দ তানভীর নাসরিন, আমি ছোট্ট একটি মন্তব্য পড়তে চাচ্ছি, একটি তথ্যে উঠে এসেছে, এই তথ্যটা দেওয়া হয়েছিল দ্য থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি সমীক্ষায়, যেখানে লেখা হয়েছিল যে নারী নির্যাতনের নিরিখে বসবাসের জন্য বিশ্বের সবচাইতে বিপজ্জনক দেশ হলো ভারত। সমীক্ষাতে 550 জন বিশেষজ্ঞের মতামতে ধর্ষণ, নারী নির্যাতন ও এই ধরনের বিভিন্ন নির্যাতনের নিরিখে ভারত বিশ্বের সবচাইতে বিপজ্জনক দেশ। তো আপনি কি বলবেন?
দেখুন,
অবশ্যই নারী অগ্রগতির ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখুন, যে কোনো সমীক্ষারই তো কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা একটা স্যাম্পল স্টাডি। এবার ইনসিডেন্টালি এই স্যাম্পল স্টাডি ভারতবর্ষকে মনে করেছে বিপজ্জনক, কিন্তু ভারতবর্ষের মোট জনসংখ্যার কতজন মহিলা এবং তারা কতটা নিরাপদে আছেন, আমি এ কথা বলছি না যে সকলে নিরাপদে আছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিভিন্ন বিপদের সম্মুখীন আমাদের হতে হয়। আমাদের দেশের মেয়েরা সকলে নিরাপদ, এ কথা আমি বলতে পারি না, কিন্তু নারী নির্যাতনের কনটেক্সটে ভারতবর্ষে পৌঁছলেই মানুষ ধর্ষিত হয়ে যাবে, এরকম একটা সমীক্ষার রিপোর্ট উঠে আসাটা কিন্তু আমাদের দেশের জন্য, সাধারণভাবে বিশ্বের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমি এর আগের কনটেক্সট থেকে আমি খুব মন দিয়ে আলোচনাটা শুনছি, দুটো কথা বলি। প্রথম কথা, আপনারা শুনলেন যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার সময় আমরা মনে করেছিলাম দেশের সকলে ক্ষমতায়িত হবেন মেয়েরা, সে তো রোকেয়াও এক সময় বলেছিলেন যে একজন রানী হয়ে সকলকে, এদেশের সকল নারীকে রানী করে ফেলবো, সেটা একটা কথা। যেমন তেমনি ধরুন আমাদের দেশের বিদেশ মন্ত্রী, হয়তো তিনি পুরুষ হলেও হতো, আমরা আশা করি পুরুষ হলেও হতো, কিন্তু একজন মহিলা বিদেশ মন্ত্রী হওয়ার কারণে তার কাছ থেকে আমরা যে সেন্সিটিভিটিটা দেখছি, গৃহকর্মের নামে পাচার হয়ে যাওয়া একজন মহিলা যখন সরকার থেকে ফোন করে জানাচ্ছেন এবং একজন দেশের বিদেশ মন্ত্রী উদ্যোগী হয়ে তাকে ফিরিয়ে আনছেন এবং এই অবস্থায় আরো কতজন আছেন তার খবর নিচ্ছেন, সেটা তিনি পুরুষ হলেও হতো, কিন্তু আমার মনে হয় যে তিনি একজন মহিলা বলেই হয়তো মহিলাদের ব্যাপারে বেশি সেন্সিটিভ। এবং সমস্যাটা যে বেড়ে গিয়েছে এরকম নয়, সমস্যা আগেও ছিল। যেটা সমস্যা সেটা হচ্ছে চোখে পড়তো না, আমাদের ভ্যালু সিস্টেমে এই ধরনের নারী নির্যাতন, ধর্ষণ, মোলেস্টেশন, এই সমস্ত ঘটনাগুলোকে চেপে দেওয়া হতো মেয়েদের ওপরেই, তার দায় চাপিয়ে দিয়ে যেন অপরাধ তারই, তাকে ব্রাস্ত করে দেওয়ার চেষ্টা করা হতো। কিন্তু এই সচেতনতা সেন্সিটাইজেশনের কারণে এখন অনেক বেশি প্রকাশ্যে আসছে, মেয়েরা এগিয়ে এসে অভিযোগ করছেন, তার ফলে মনে হচ্ছে সমস্যাটা বেড়ে গিয়েছে। আসলে সমস্যা বেড়ে যায়নি, আসলে মেয়েরা সচেতন হয়ে বেরিয়ে আসছেন বলেই অভিযোগের সংখ্যাগুলো বাড়ছে, প্রকাশ্যে আসছে। এবং নারী নির্যাতনে ভারত সবার শীর্ষে, এই ধরনের একটা জেনারেলাইজ স্টেটমেন্ট একটা রিপোর্ট থেকে যখন বেরিয়ে আসে, আমরা যারা বিভিন্ন সময়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেছি রিসার্চের ক্ষেত্রে, আমরা জানি যে আমরা যতই অবজেক্টিভ হওয়ার চেষ্টা করি, স্যাম্পল কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটার একটা নিজস্ব সীমাবদ্ধতা থাকে।
তানভীর নাসরিন, বিষয়টি নিয়ে আমরা আবারও আসব, আমরা উন্নয়নের দিকটাও দেখতে চাই যে সার্বিকভাবে উন্নয়ন কিভাবে হচ্ছে, কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে।
আবার বলবো, এই সমীক্ষা থেকে এই ধরনের ফল উঠে আসাটা খুব খুব দুর্ভাগ্যজনক।
সে যাই হোক, তো আমি চলে যাচ্ছি ডক্টর পার্থ ব্যানার্জি আপনার কাছে, আপনি কিছু যোগ দেবেন? পার্থ ব্যানার্জি
না, আমার আমার আর কিছু বিশেষ বলার নেই।
আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের টেলিফোনের অপর প্রান্তে, আমরা দেখি আমাদের শ্রোতারা কি জানতে চাইছেন। কে আছে ফোনের অপর প্রান্তে? তাহিদ আমাদের বলবেন কি? হ্যালো,
নমস্কার।
হ্যাঁ নমস্কার
জি, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড়।
নমস্কার দীপক, জি ভালো আছি, আপনি প্রশ্ন করুন সরাসরি।
হ্যাঁ জি, আমি প্রশ্ন করতে যাচ্ছি, অন্তত খুবই একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভয়েস অফ আমেরিকাকে, এই জন্য যে প্যানেল হচ্ছে ছাড় মহাদে আছে, তাদেরকে আমি আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি 8ই মার্চ নারী দিবস, নারী দিবস আমরা যদি একটু কথা বলতে গেলে না বললে নয়, সেটা হচ্ছে আমাদের নারী হচ্ছে মা, নারী হচ্ছে আমাদের ঠাকুমা দিদিমা, এবং নারী হচ্ছে আমাদের বোন।
চমৎকার, আপনি প্রশ্নটি করুন। জি,
এই নারী নিয়ে যখন আমরা যখন কোথাও যাই, আমার নারী নিয়ে আমরা যখন কোথাও গেলে আমার নারীকে অনেকে শ্রদ্ধা করি, নারী আমাদের ছোট থেকে যে পরিবারে হোক না কেন আমাদের লালন পালন করে ইতিমধ্যে বড় করে চলছে, এবং মা বলেই আমরা সমর্থন করি। মা হচ্ছে আমাদের আজকে এই দুনিয়াতে মার জন্যই এই আলোর পৃথিবীতে আমরা মুখ দেখতে মানে পাচ্ছি আর কি। তাই আমার প্রশ্ন হচ্ছে এই নারী আমাদের যে শ্রমিক, যেমন ধরেন আমাদের বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক দিয়ে যারা কাজকর্ম করে থাকে, আমরা এই ন্যায্য মূল্য কতটুকু আমরা তাদের প্রতি দিতে পারছি মানে পারি এবং কি দিচ্ছি, এবং কি আমাদের বাংলাদেশে হোক ভারতবর্ষে হোক আমরা কতটুকু নারী প্রতি এই শিক্ষার দিক দিয়ে মানে ভাতার দিক দিয়ে এবং কি আপনাদের বেতন স্যালারির দিক দিয়ে কতটুকু আমরা গ্রহণযোগ্য হচ্ছে আছি এবং দিচ্ছি, এই বিষয় নিয়ে আমি চ্যানেল অতিথির কাছে।
হ্যাঁ, ধন্যবাদ দীপক চক্রবর্তী আপনি প্রশ্নের জন্য, অনেক ধন্যবাদ। আমরা আমাদের ঢাকা থেকে যোগ দিয়েছেন পোশাক শিল্পের সঙ্গে জড়িত মানবাধিকার এবং শ্রমিক অধিকার কর্মী নাজমা আক্তার। নাজমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আপনি তো প্রশ্নটি শুনলেন, তো আপনি কি আমাদের বলবেন সার্বিকভাবে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পোশাক শিল্প বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার, সারা বিশ্বের থেকে যেই পরিমাণ অর্থ বিদেশ ডলার অথবা বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে সেটা অন্য কোনো খাতে কিন্তু আসছে না, তো আপনাদের এই শ্রমিকদের কি অবস্থা, কিভাবে তাদের উন্নতি হচ্ছে বা উন্নয়ন আরো সম্ভব, এই ব্যাপারগুলো কি আপনি বলবেন আমাদের?
ধন্যবাদ। আসলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প পৃথিবীর বৃহত্তর শিল্প হিসাবে, দ্বিতীয় বৃহত্তর শিল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এখানে সিংহভাগ নারী শ্রমিকরা কাজ করে এবং তার দ্বারাই বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। তো এইখানে যেটা হচ্ছে যে আজকে গার্মেন্টস শিল্পের যে নারীরা, আজকে যদি বাংলাদেশের নারী ক্ষমতায়নের কথা বলেন, স্বাধীনভাবে চলা ফেরা, কথা বলা, রাতের বেলা বাসে ওঠা, সবকিছু কিন্তু গার্মেন্টস শ্রমিকরা যেহেতু গ্রাম থেকে শহরে এসে কাজ শুরু করছে এবং সেই গ্রামের মেয়েরাই কিন্তু আজকে পুরো বাংলাদেশের চিত্রটাই পরিবর্তন করে দিয়েছে, এবং আজকে ছোট একটা শিশুর হাত ধরে কিন্তু বাংলাদেশের মানুষকে নিরাপদ ভেবে রাস্তায় হাঁটতে হচ্ছে না। আজকে যদি আপনারা দেখেন বাংলাদেশের রেলে ট্রেনে ঈদের সময় মেয়েরা কিভাবে ঝাঁপিয়ে ছেলে পুরুষ একসাথে যাচ্ছে, তো এবং আজকে গার্মেন্টস শিল্পে কাজ করতে গিয়ে কিন্তু আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, গার্মেন্টসের পাশাপাশি অনেক কর্মসংস্থান যুক্ত হয়েছে এই নারী শ্রমিকদের কারণে। এই নারী শ্রমিকদের বিয়েটা এবং মেয়েরা যখন অর্থনৈতিক ভাবে মুক্তি পায় তখনই কিন্তু তারা সব দিক থেকেই কিন্তু তারা মুক্তি পায়, এবং নারী ক্ষমতায়ন বলতে অর্থনৈতিক ক্ষমতায়ন না হলে কিন্তু আসলে আমরা যতই সচেতন করি পুরুষ নারী সবাইকে আসলে এটা হয় না, কারণ এই দেশে অনেক শিক্ষিত ছেলে আছে, অনেক শিক্ষিত মেয়ে আছে, কিন্তু যখন মেয়ের হাতে টাকা না থাকে তখন কিন্তু সেটা হয় না, কিন্তু আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু মেয়েরাই বেশি অর্থনৈতিক ভাবে পরিবারের সংসারে ভূমিকা রাখেন, এটা একটা দিক। আর যেটা হলো যে বাংলাদেশের সব থেকে বড় ইয়ে হলো যে এখানে যারা মেয়েরা কাজ করতেছে এরা সস্তা শ্রম, এবং তাদেরকে সারা বিশ্বব্যাপী যারা মানে বৈদেশিক খুচরা ক্রেতা বা ফ্যাশন রিটেলার আমরা যাই বলি, তারা কিন্তু এখানে কম দামে কিনতে আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের যথেষ্ট পরিমাণ পুষ্টি তাদের নেতৃত্ব জায়গাগুলো কিন্তু খুব খাটো করে দেখা হয়। তো এখন যেটা হয়েছে যে অনেক দেখছেন আপনারা আমাদের এই সেক্টরে অনেক অগ্নি দুর্ঘটনা, বিল্ডিং চাপা পড়ে মানুষের পড়া, তারপরে কিন্তু এই দেশে অ্যাকর্ড এখানে কাজ করতেছে এবং শ্রমিকদের কথা বলার বা ইউনিয়ন করার অধিকার গুলা সেইগুলা কিছুটা হলে এগিয়ে আসছে, এবং অনেক ক্ষেত্রে মেয়েরা এখন প্রায় অনেক গার্মেন্টসে 60-70% নারীরা ইউনিয়নে কারখানা করতে আসছে।
এই যে এত বেশি নারীর ইনভলভমেন্ট এই শিল্প খাতে আছে, তো নারীদের প্রতি কি কোনো বৈষম্য আপনি দেখতে পান?
হ্যাঁ, তা অবশ্যই, রাজ্যের মতো বৈষম্য যেটা,
কি রকম বৈষম্যের মুখোমুখি হতে হয় তাদের?
একটা বললে যে গার্মেন্টস শিল্পে যারা নারী শ্রমিক, নারী তারা হলো শ্রমিক আর পুরুষরা হলো সিদ্ধান্ত গ্রহণে, তারা হলো কর্মকর্তা। এখন একটা কর্মকর্তা যখন হয় সেই তখন কিন্তু একটা নারী যখন শ্রমিক থাকে তখন কিন্তু তাকে অনেক সময় কাজ করা, গালাগালি দেওয়া, বকা দেওয়া, চাকরির নিরাপত্তা না থাকা, এবং অনেক সময় বিভিন্ন লোভ লালসা দেখায় এবং তাদেরকে বিভিন্নভাবে সুবিধা পাওয়ার জন্য একটু ওভার টাইম একটু বেতন বাড়িয়ে দিয়ে কিন্তু অনেক ধরনের যৌন নির্যাতন করা হয় এবং অনেক অল্প বয়সের মেয়েরা দেখতে অনেক সুন্দর, তাদেরকে অনেক ইস্টিজিং বা গালাগালি বা অনেক ধরনের শিকার কিন্তু হয়, রাস্তাঘাটেও তাদের অনেক সময় হয়, পরিবারের অনেক ক্ষেত্রে যেহেতু মেয়েরা একা থাকে সিঙ্গেল থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে যেই বাড়িতে বা যার সাথে থাকতে চাই সেখানেও নিরাপত্তা থাকে না। তো এই সমস্যাগুলো থাকে, মাতৃত্বকালীন ছুটি এই সমস্যাটা অনেক বড়, যে মেয়েরা অনেক ক্ষেত্রে তাদের তারা কি গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করে, অনেক সময় জোরপূর্বক তাদের থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্বাক্ষর দেয়, তাদেরকে অনেক সময় গর্ভ অবস্থায় চাকরি থেকে বের করে দেওয়া হয়, এই সুবিধা দেওয়া লাগবে বা অনেক বেশি কাজ করতে হবে সেটা না করতে পারলে, সব ধরনের সমস্যা কিন্তু এখানে আছে। এবং এখানে বড় একটা সমস্যা তাদের যে কাজ করে তারপরেও তাদের পুষ্টিহীনতা একটা বড় সমস্যা, এবং ডে কেয়ার সেন্টার বাচ্চা রাখার জায়গা নাই বলে কিন্তু গ্রামে বাচ্চাদেরকে রেখে আসতে হয়, তাদের বাচ্চাদের দুধ খাওয়ানোর যে অধিকার বাচ্চারা সঠিকভাবে দুধ খেতে পারছে না, তার জন্য মানসিক ভাবে যে গ্রোথ হওয়ার কথা সেটা হচ্ছে না, শারীরিক ভাবে তাদের গ্রোথ হচ্ছে না। তো সমস্যা তো অনেক ধরনের আছে এবং
অনেক গভীর,
এখনো $100 নিচে গার্মেন্ট শিল্পের বয়স 40 বছর হয়ে আসতেছে, কিন্তু শ্রমিকদের কিন্তু মানে বাসস্থান বা তাদের যেখানে থাকে সেখানকার মানে পরিবেশ, তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি খাওয়া মানে বিশুদ্ধ পানির ব্যবস্থা, সব ধরনের বিষয়গুলো কিন্তু আছে। এবং ওনারা যে এলাকাগুলোতে থাকতেছে সেখানে সরকারি ভাবে হাসপাতাল, শিক্ষা,
জি আমরা হ্যাঁ অনেক রকমের জি অসুবিধা আছে এবং আশা করি এইসব অসুবিধাগুলো দ্রুত দূর হবে। অনেক ধন্যবাদ নাজমা আক্তার আপনাকে। তো আমরা একটু পশ্চিমা বিশ্বের দিকে আমাদের দৃষ্টি ফেরাতে চাই। ডক্টর পার্থ ব্যানার্জি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যুক্তরাষ্ট্রে দেখতে পাই, আমেরিকাতে দেখতে পাই যে এখনও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন মেয়েরা, এবং বেতনের ক্ষেত্রেও তাদের দেখা যাচ্ছে যে তাদের পুরুষ সহকর্মীদের চাইতে তাদের বেতন অনেক কম, যদিও আমেরিকাতে মেয়েরা সর্বক্ষেত্রেই তারা কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। তো এই ব্যাপারটি আপনি যদি একটু তুলে ধরেন।
হ্যাঁ, আসলে যেটা আগে বললাম যে ধনী দেশগুলোর মধ্যে আমেরিকার সামাজিক অর্থনৈতিক বৈষম্য সবচাইতে খারাপ, আর গরিব দেশগুলোর মধ্যে আমাদের দেশগুলোর অবস্থা সবচাইতে খারাপ। এখন আমেরিকাতে আমি দুটো ক্ষেত্রে যেটা দেখেছি, একটা হচ্ছে ইমিগ্রেন্টদের মধ্যে, আমরা যারা বাঙালি বা ভারতীয় ইমিগ্রেন্ট যারা এদেশে থাকি, এদেশে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি যে বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশের বন্ধুদের সঙ্গে বহুকাল ধরে কাজ করছি এবং বহু কাগজে লেখালেখি করেছি, এখানে আপনি বাস্তব পরিস্থিতি শেষে যে দিদি যে কথাগুলো বললেন আমার খুব যুক্তিপূর্ণ বলে মনে হয়েছে। আপনি যে কোনো একটা ফ্যামিলিতে গেলে আপনি দেখবেন যে সেখানে বহু ক্ষেত্রেই কিন্তু মেয়েরা বঞ্চিত হচ্ছে, মানে পুরুষরা বাইরে রয়েছে, তারা কাজকর্ম করছেন, তারা সন্ধ্যাবেলায় মানে বিভিন্ন সমস্ত চায়ের দোকানে রেস্টুরেন্টে আপনি যদি যান গিয়ে দেখবেন যে সেখানে পুরুষের ভিড়, মেয়েদেরকে আপনি প্রায় দেখতেই পাবেন না। অর্থাৎ সামাজিক যে সমান অধিকার, যে মুক্ত চিন্তা এবং অবাধ যে মেলামেশা, এই যে জিনিসগুলো সেগুলো আমাদের এখানে ইমিগ্রেন্টদের মধ্যে খুব কম আমি দেখতে পাই, সেটা একটা বিরাট কারণ। আর ধর্মীয় বাধা নিষেধ এই সমস্ত তো আছেই, আর এই এই যে অর্থনৈতিক যে সমানাধিকার থেকে মেয়েদের কিছু বঞ্চিত করে রাখা হয়েছে বছরের পর বছর, দশকের পর দশক, এর ফলে মেয়েদের ইচ্ছে থাকা সত্ত্বেও তাদের সমস্ত প্রতিভা এবং বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু যেভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার তাদের পক্ষে সম্ভব ছিল সেটা কিন্তু তারা করতে পারছে না। এটা হচ্ছে আমি ইমিগ্রেন্টদের মধ্যে এই জিনিসটা দেখেছি। আর এমনি আমেরিকানদের মধ্যে যেটা আমি দেখেছি সমানাধিকারের যে চেতনা, সেটা ছোটবেলা থেকে একসঙ্গে স্কুলে কো এডুকেশন সিস্টেমে তারা লেখাপড়া করার জন্য ছোটবেলা থেকেই ছেলেদের মধ্যে ওই যে মেয়েদের সম্পর্কে যে নানা রকম সমস্ত মানে যৌনতার দিক থেকেই বলুন বা অন্যান্য দিক থেকেই বলুন, এই যে সমস্ত অদ্ভুত সব ধারণাগুলো যেগুলো আমাদের দেশে সৃষ্টি হয় যে সেই জিনিসগুলো এখানে অনেক বেশি কম। বাস্তব অভিজ্ঞতার কথা তো অনেক বলতে পারি, সেগুলো এখন হয়তো অত বলার সময় নেই, কিন্তু এই সমানাধিকারের যে চেতনাটা সেটা যদি একেবারে শৈশব থেকে যদি শিক্ষার মাধ্যমে দেওয়া না যায় তাহলে কিন্তু হঠাৎ একদিন অ্যাডাল্ট হওয়ার পরে আশা করা যায় না যে হঠাৎ পুরুষ এসে নারীদের ক্ষমতা দিতে আরম্ভ করবে এবং তাদের হঠাৎ একদিন তাদের মানে চেতনা হবে যে হ্যাঁ সত্যি তো আমরা যে কাজটা করে যাচ্ছি সেটা তো ঠিক নয়। এই এইটা আসলে ছোটবেলা থেকে শিক্ষার মাধ্যমে
তৈরি করতে হবে, এটা বাবা মায়েরই দায়িত্ব। জি জি, তো অনেক ধন্যবাদ। তো ধর্মীয় অনুশাসনের কথা বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে সাইদুর রহমান লিখেছেন ধর্ম অনুশাসনে বাধা, আপনার কথাটা সঠিক নয়। তো শ্রোতা বন্ধুদের জন্য ছোট্ট একটি ভিডিও আমরা এখন দেখাতে চাই। ভিডিওটি ইন্দোনেশিয়াতে শুধু মহিলাদের নয় পুরুষদেরও দৌড়া মারা হচ্ছে। তো এই ভিডিওটি আমরা দেখছি আপাতত, এবং শ্রোতা বন্ধুরা আপনারাও হয়তো দেখছেন, বিশেষ করে যারা ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা রেডিওতে আছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন না। সেই সুযোগে আমি একটি ছোট্ট, ঠিক ছোট বললে চলবে না, একটি মন্তব্য পড়ছি। মন্তব্যটি লিখেছেন শহীদুল আলম স্বপন, জেনিভা সুইজারল্যান্ড থেকে। চমৎকার লিখেছেন, সারবস্তু এরকম যে উনি শুরুই করেছেন, বাংলাদেশের জাতীয় কবি নজরুল কাজী নজরুল ইসলামের লেখা দিয়েই শুরু করি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অথবা বিশ্বে যত ফুটিয়েছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধুগন্ধ সুনির্মল। এর চেয়ে সত্যি আর কী হতে পারে? ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি নারী সমাজ ছিল অবহেলিত, লাঞ্ছিত ও অধিকারহীন। সমাজ ব্যবস্থায় প্রতিটি স্তরে নারী ছিল খুবই পশ্চাৎপদ, পর্দার কঠিন বেড়াজালে তারা ছিল অবরুদ্ধ। পৃথিবীর অনেক দেশেই নারীরা ছিল অবহেলিত। যেমন সুইজারল্যান্ডের এই তো 1971 সালে নারীরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পায়, এবং অনেক দেশে, আমেরিকাতেও যে খুব অনেক আগের থেকে নারীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে তা নয়, হয়তো 60-এর দশকে বা 60-এর দশকেই সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, যে নারীরা ভোটের অধিকার পেয়েছিলেন। তো এই যে আমরা আজকে দেখছি যে ও তারপরে যেই যেই জিনিসটি উনি আরও তুলে ধরেছেন সেটা না পড়লেই নয়, লিখেছেন যে এ ধারা পাল্টাচ্ছে অতি দ্রুত, তাই সৌদির রাজপথে মহিলারা প্রাইভেট কার চালাতে পারেন, কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশে সৌদি আরবে মহিলা রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন এবং হয়েছেন। তো আবহমান কাল ধরে নারীরা পুরুষ শাসিত সমাজে অবহেলিত হয়ে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়লেও বর্তমানে শিক্ষাক্ষেত্রে তাদের প্রায় সমান উপস্থিতি লক্ষ্য করা যায়। তো আমি শিপা হাফিজা আপনার কাছে যাচ্ছি আবারও, যদিও আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে নারী শিক্ষার হার অত্যন্ত বেশি, এবং আমরা সেই সঙ্গে জানি ভারতেও নারী শিক্ষার হার বিশেষ করে দক্ষিণী রাজ্যগুলোতে অনেক বেশি, কিন্তু তারপরেও দুটি জিনিস, শিক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে যদি নারী স্বাবলম্বী হয় তাহলে অনেক কিছুই কাটিয়ে ওঠা যেতে পারে। সে সম্পর্কে ছোট্ট করে আপনাদের মন্তব্য শুনে নিচ্ছি। শিপা হাফিজা আপনি কি?
জি আমি আছি। যেটা হচ্ছে যে নারী শিক্ষিত যদি হয় এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় তাহলে হয়তো এই তার উপরে যে অত্যাচার অনাচার বা প্রতিবন্ধকতা কমতে পারে, কিন্তু সেখানে একই কথা, নারীর মাধ্যমে একা কোনো অনাচার অত্যাচার প্রতিবন্ধকতা কমানোর কোন সুযোগ নাই। সে শিক্ষিত হলো, সে চাকরি করতে গেল, কিন্তু তাকে রাস্তাঘাটে প্রতিনিয়ত তাকে বিভিন্ন রকম যৌন হয়রানির শিকার হতে হলে সেটা তার করণীয় বিশেষ কিছু থাকে না। তারপরে মনে করেন তার অফিস আদালতে গেল, আর তাকে এমন কোন কাজ দেওয়া হলো যে কাজগুলো ছোট বলে মনে করা হয়, তার যে বুদ্ধিমত্তা সেখানে তাকে পজিশনটা দেওয়া হলো না। তো শুধুমাত্র শিক্ষিত হলেই হবে না নারীকে, আমি আগেও যেটা বলেছি সমষ্টিগতভাবে কাজটি করতে হবে। আবার আমরা যখন বলি যে নারী কাজে যাবে, শিক্ষিত হলে সে কাজে যাবে এবং ইনকাম করবে, এম্পাওয়ার্ড হবে, কিন্তু নারীর অনেকগুলো দায় দায়িত্ব রয়েছে সমাজে যেগুলো এখন পর্যন্ত নারীর দায়িত্ব হিসেবে সমাজ এটাকে দেখে। মনে করেন সন্তানের জন্ম দেয়া, তাকে লালন পালন করা, ঘর সংসার দেখা, পুরুষরা কিন্তু এটাতে এখনো এগিয়ে আসেন নাই। যত উদার পুরুষই হোক খুব কম সংখ্যক বোধ হয় হাতেন এখানে। তো নারী যেখানে এই কাজগুলো করতে হবে চাকরি করার সাথে সাথে, তাহলে তার সন্তানের দেখভাল করার জন্য দেবা সেবা যত্ন যেমন প্রয়োজন, তার রাস্তাঘাটগুলোকে নিরাপদ করা যাতে সে সম্মানের সাথে মর্যাদার সাথে সে
আসে। শিবা হাফিজা, আমরা একদম আমাদের অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ
জি, আমরা আর অনুষ্ঠান চালাতে পারছি না কারণ আমাদের খবর শোনার সময় হয়ে গেছে। আপনারা শিপা হাফিজা আপনাকে, সৈয়দ তানভীর নাসরিন এবং ডক্টর ব্যানার্জি আপনাকে এবং নাজমা চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে 8ই মার্চ বিশ্ব নারী দিবস আগামীকাল, সকল নারীর জন্য রইল অনেক অনেক সালাম।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দুটি প্রাইভেট গবেষণা কেন্দ্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নিক্ষেপণ কেন্দ্র আবার গড়ে তুলছে। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা আজ বলেছে যে গোয়েন্দা কর্মকর্তারা বিধায়কদের একটি রুদ্ধদ্বার শুনানিতে জানিয়েছেন যে দেশটির উত্তর পূর্বাঞ্চলের তংচান এলাকায় সোহায় স্যাটেলাইট নিক্ষেপ কেন্দ্রে এই কাজ চলছে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ গতরাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে বলেছে যে পিয়ংইয়ং সরকার সোহায় এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার কর্মকাণ্ড বিশ্লেষণে নিবেদিত আরেকটি সংগঠন 38 নর্থের একটি ওয়েবসাইটে একই রকম মূল্যায়ন প্রকাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই পারমাণবিক ক্ষেত্রটির পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবছর 16ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চের মধ্যে। আজ আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমা ও বন্দুক আক্রমণে অন্তত 17 জন নিহত হয়েছে, যার অধিকাংশই হচ্ছে একটি স্থানীয় নির্মাণ কোম্পানির কর্মচারী। কর্মকর্তারা বলছেন আত্মঘাতী বোমাবাদ সহ 5 জন জঙ্গি নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ বিমানবন্দরের কাছে খুব ভোরবেলায় এই হামলা চালায়। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আতাউল্লাহ কোগিয়ানি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে 2 জন আত্মঘাতী বোমাবাদ ওই অভিযানের শুরুতেই নিজেদের গায়ে বিস্ফোরণ ঘটায় এবং সেই সময় অন্যান্যরা ওই প্রাইভেট কোম্পানির দপ্তরে ঝড়ের বেগে ঢুকে এই তাণ্ডব ঘটায়। বাংলাদেশে গণফোরামের 2জন এমপি আগামীকাল 7ই মার্চ শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মোকাব্বির খান শপথ নিচ্ছেন না, সুলতান মনসুর কাল শপথ নিচ্ছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গণফোরামের 2 এমপির আগামীকাল 7ই মার্চ শপথ নেওয়ার কথা ছিল, সেরকম প্রস্তুতিও নিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। তারা স্পিকার বরাবর চিঠিও দিয়েছিলেন, স্পিকার অফিস থেকেই তাদেরকে সময়ও জানানো হয়। এই পর্যায়ে হঠাৎ করে ছন্দপতন, সুলতান মনসুর কাল শপথ নিচ্ছেন, মোকাব্বির খান যাচ্ছেন না। সংবাদ মাধ্যমকে মোকাব্বির বলেছেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেনের সঙ্গে তার বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গণফোরাম দলীয়ভাবে শপথের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণফোরাম সুলতান মনসুর সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন সুলতান মনসুর শপথ নিলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা ইসলামভীতি এবং ইহুদি বিরোধীবাদের সমালোচনা করার পরিকল্পনা করছেন। তারা নতুন একজন ডেমোক্রেটিক বিধায়ক, যিনি একজন সোমালি আমেরিকান মুসলিম এবং যিনি ইসরায়েলের সমালোচনা করেছেন, তাকে ভর্ৎসনা করেন। অনেকেই তাঁর সমালোচনাকে আপত্তিকর মনে করছেন। ওই প্রস্তাব, যাতে ওই কংগ্রেস সদস্যা ইলহান ওমারের নাম উল্লেখ করা হয়নি, সেটি বৃহস্পতিবার উত্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে। ইলহান ওমর হচ্ছেন 2জন মুসলিম নারীর একজন, যারা গত সেপ্টেম্বরে 435 সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন সেড্রাক ফ্রাঙ্কলিন এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি সঞ্জানা ফিরোজ, আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমার সঙ্গে থাকা
আনিস আহমেদ,
আমরা দুজনেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.